বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি সরকারের অপরাধ ও আগ্রাসন বন্ধের উপর জোর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। তৃতীয় ধাপে 3 ইসরায়েলি বন্দী মুক্ত, বিনিময়ে ছাড়া পাচ্ছে 110 ফিলিস্তিনি এবং বসত ভিটায় ফিরেছেন উত্তর গাজার শতকরা 80 ভাগ উদ্বাস্ত ফিলিস্তিনি। সাড়ে 4 মাসে 174 সাম্প্রদায়িক সহিংসতায় নিহত 23, দাবি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের। এবং ভারতে আরজিকর ধর্ষণ হত্যায় নতুন করে তদন্তের আরজি প্রত্যাহার, সন্দীপ অভিজিতের বিরুদ্ধে চার্জ গঠন না করায় সিবিআইকে শোকজ। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। পশ্চিম এশিয়া অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর অপরাধ ও আগ্রাসন বন্ধের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গতকাল বুধবার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে ফোনালাপের সময় ইরানের এই শীর্ষ কূটনীতিককে মন্তব্য করেন। তিনি এ মাসের শুরুতে গাজা উপত্যকায় গৃহীত যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বৃদ্ধির প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এ যুদ্ধবিরতি গাজা উপত্যকার বিরুদ্ধে 15 মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাবে বলে আশা করা হচ্ছে। এই যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনীর ভয়াবহ আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে 47,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তিনি লেবাননের বিরুদ্ধে তেল আবিবের ক্রমবর্ধমান মারাত্মক আগ্রাসনের মোকাবেলায় অনুরূপ একটি চুক্তির মেয়াদ বৃদ্ধির আহ্বান জানান, যেখানে গত নভেম্বরে একই ধরনের যুদ্ধবিরতি চুক্তিতে হওয়ার আগে শীর্ষস্থানীয় প্রতিরোধ কর্মকর্তাসহ কমপক্ষে 3,961 জন নিহত হয়েছিল। ইসরায়েলি সরকার উভয় চুক্তি ক্রমাগতভাবে মারাত্মক লঙ্ঘনের মধ্যে, তিনি এসব মন্তব্য করেন। এদিকে আরাকচি ইয়েমেনে উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ ইসরায়েলি সরকার সায়ানার ফিলিস্তিনি পন্থী অভিযান বন্ধ করার লক্ষ্যে মারাত্মক আগ্রাসন চালিয়ে আসছে। তিনি বলেন, এ ধরনের আগ্রাসন আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার সমর্থক। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য তেহরান কোনো প্রচেষ্টাই বাদ দেবে না বলে জানান তিনি। ইসলামী প্রজাতন্ত্র ইরান আন্তর্জাতিক সমাজকে হুমকি দিচ্ছে এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বিপদ ডেকে আনছে বলে অভিযোগ করার আগে ইউরোপীয় ইউনিয়নকে হুমকি এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার মতো ধারণাগুলোর অর্থ বোঝার পরামর্শ দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার ইউরোপীয় ইউনিয়নের নতুন পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস এবং তার মুখপাত্র ইরানের মানবাধিকার রেকর্ড এবং দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পর্কে যে দাবি করেছেন তার জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এসব মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন যে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইইউ এর অভিযোগগুলো এমন এক সময় এসেছে যখন বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য প্রধান এবং স্থায়ী হুমকি হচ্ছে বর্ণবাদ এবং দখলদার ইসরায়েলি শাসন ব্যবস্থা। এ সম্পর্কে বাঁকাই আরও জোর দিয়ে বলেন, এই শাসক গোষ্ঠীর কাছে গণবিধ্বংসী অস্ত্রের মজুদ রয়েছে এবং তারা জঘন্য আন্তর্জাতিক অপরাধ সংগঠিত করেছে। তেলাবিব শাসক গোষ্ঠী 15 মাসের মধ্যে গাজা উপত্যকায় 60,000-এর বেশি নিরীহ মানুষের জীবন কেড়ে নিয়েছে এবং তারা গাজা উপত্যকা সহ অন্যান্য স্থানে গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে আসছে। ইউক্রেন সংকটে ইরানের জড়িত থাকার বিষয়ে ইইউ এর দাবিও এই কর্মকর্তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়াকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যে দাবি করা হচ্ছে বলে তাও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। মাফ করবেন, দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন বাকাই। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শর্ত অনুযায়ী আরও 3 পণবন্দীকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ। এর বিনিময়ে আজ 30টি শিশুসহ 110 জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির থেকে প্রথমে 20 বছর বয়সী ইসরায়েলি সেনা আগাম বার্গারকে রেডক্রসের হাতে তুলে দেয় হামাস। পরে খান ইউনিসে শহীদ ইয়াহিয়া সিনোয়ারের বাড়ির সামনে থেকে ছাড়া হয় 29 বছর বয়সী আরবেল ইয়েহুদ ও 80 বছর বয়সী গাদি মোজেসকে। যুদ্ধবিরতি শর্তে না থাকলেও খান ইউনিস থেকে আজ আরও 5 থাই বন্দীকে মুক্তি দেয় হামাস। তাদের যুদ্ধবিরতি চুক্তির আওতায় নয়, বরং হামাসের একক সিদ্ধান্তেই ছাড়া হয়েছে। ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব অ্যাডভোকেসি গ্রুপের মতে, আজ মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের মধ্যে 32 জন যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন এবং 48 জন বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ভোগ করছেন। গত 19 জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তৃতীয় ধাপে বন্দী বিনিময়ের অংশ হিসেবে তাদের ছাড়া হবে। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার উত্তরাঞ্চল থেকে উদ্বাস্ত হওয়া শতকরা 80% মানুষ তাদের বসতভিটায় ফিরে গেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গতকাল পর্যন্ত টানা তৃতীয় দিনের মতো গাজার রশিদ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ তাদের বসতভিটায় ফিরে যান। তবে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনে বেশিরভাগ ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়, ফিরে আসা লোকজনকে খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে। তাদের হাতে যে পরিমাণ তাবু আছে তা বসবাসের জন্য চাহিদার তুলনায় নিতান্তই কম। পাশাপাশি যে পরিমাণে ত্রাণ সামগ্রী পৌঁছানোর কথা ছিল তাও পৌঁছাতে পারছে না। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, বিপুল পরিমাণে মানবিক ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকার সীমান্তে আটকে পড়ে রয়েছে। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর এসব মানুষ তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেন। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে থেকে 1,900 ফিলিস্তিনি মুক্তি পাবেন। অন্যদিকে হামাসের হাত থেকে মুক্তি পাবে 33 জন ইসরায়েলি বন্দী। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছে, সাড়ে চার মাসে সেদেশে গ্রামীণ পর্যায়ে 174টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। গত বছরের 21 আগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ঐক্য পরিষদ। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, চলমান সহিংসতাকে যেভাবে ব্যাখ্যা করা হোক না কেন, ঐক্য পরিষদ মনে করে গত 4 আগস্ট থেকে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে টার্গেট করে তাদের বাড়িঘর, উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যাসহ যাবতীয় অপরাধ চালানো হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফুটবল খেলাসহ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে নারীদের বাধা প্রদানের ঘটনায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে মেয়েদের দুটি ফুটবল ম্যাচ পরিচালনার ক্ষেত্রে যারা বাধা দিয়েছে তাদের কর্মকাণ্ডে নিন্দা জানানো হয়েছে এক বিবৃতিতে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, নারীরা বাংলাদেশের নাগরিক এবং পুরুষদের মতোই সমানভাবে মানবিক ও নাগরিক অধিকার ভোগ করে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশী নাগরিকদের পূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, কেউ নারীদের অধিকার লঙ্ঘন করার মতো ঘটনায় সম্পৃক্ত হলে বা এই ধরনের বেআইনি বিধিনিষেধ আরোপের সঙ্গে যুক্ত হলে তিনি বা তার দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থার মধ্যে পড়বেন। অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো গোষ্ঠীর নাগরিকদের প্রতি বৈষম্য বা নিপীড়নের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। বিবৃতিতে আরও বলা হয়, প্রফেসর ইউনুস আজীবন নারী অধিকারের পক্ষের একজন। কলকাতার আরজিকর হাসপাতালে দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে শোকজ করেছে আদালত। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সরকার চার্জ গঠনের অনুমতি দেওয়ার পরও তা আদালতকে জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ নিয়েই আজ সিবিআইকে শোকজ করেন আলিপুর আদালতের বিচারক। সিবিআই এর তদন্তকারী অফিসার মনীষ উপাধ্যায়কে ধমক দিয়ে বিচারক বলেন, হাইকোর্ট জানতে পারলে কিন্তু ট্রায়াল কোর্ট জানল না কেন? তাহলে কি ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টে যাচ্ছেন? সিবিআই এর গড়িমসি নিয়ে বিরক্তি প্রকাশ করে বিচারক জানিয়ে দেন, আগামীকালের মধ্যে চার্জ গঠনের সমস্ত নথি জমা দিতে হবে। এদিকে আরজিকর ধর্ষণ ও হত্যার ঘটনায় নতুন করে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন নির্যাতিতার মা এবং বাবা। সুইডেনে পবিত্র কুরআন অবমাননাকারী সালোয়ান মমিকা গুলিতে নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে 38 বছর বয়সী সালোয়ান মমিকা গুলিতে নিহত হয়েছে। ইরাকি বংশোদ্ভূত এই সুইডিশ 2023 সালে কয়েকবার পবিত্র কোরআন অবমাননা করে। সুইডেনের পুলিশের সহযোগিতায় কয়েকবার পবিত্র কোরআনে আগুন দেয় এই ধর্মবিদ্বেষী ব্যক্তি। সুইডেনের সংবাদ সূত্রগুলো বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি লাইভ অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় মোরালসে শহরের একটি অ্যাপার্টমেন্টে মমিকা নিহত হয়। এই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। স্টকহোমে বসবাসকারী ইরাকি সুইডিশ নাগরিক মমিকা সুইডিশ পুলিশের সহায়তায় কোরআন পড়ানোর জন্য বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। 2023 সালে মমিকা স্টকহোমের একটি মসজিদের বাইরে এবং ইরাকি দূতাবাসের বাইরে পবিত্র কোরআনে আগুন দিলে তা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। সিরিয়ার হায়াতে তাহারির আসাম গেরিলা গোষ্ঠীর কমান্ডার আবু মোহাম্মদ আল জোলানি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে গতকাল প্রকাশিত খবরে একথা বলা হয়েছে। আবু জোলানিকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, হায়াতে তাহারির আসামকে ভেঙে দেওয়া হয়েছে এবং এর কমান্ডার আবু মোহাম্মদ জোলানিকে প্রেসিডেন্ট পদে নিযুক্ত করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে বহিষ্কারের জন্য মিশরের উপর চাপ সৃষ্টি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মঙ্গলবার মার্কিন প্রধানমন্ত্রী মার্কো রুবিও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদুল্লা আতিকে বলেন, হামাস যাতে আর কখনও গাজা শাসন করতে না পারে সেজন্য ঠেকানোর জন্য দুই পক্ষের মধ্যে সহযোগিতা থাকা প্রয়োজন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আন্তর্জাতিক সম্প্রদায় ও সিরিয়ার নয়া সরকারের নিরাপত্তার সুযোগে ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার ভূখণ্ডে নতুন সরঞ্জাম মোতায়েন করেছে। সিরিয়া সীমান্তে দখলকৃত ভূখণ্ডে প্রতিষ্ঠিত ঘাঁটিতে এসব সরঞ্জাম আনা হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আক্তার।
আন্তর্জাতিক সম্প্রদায় ও সিরিয়ার নয়া সরকারের নিরাপত্তার সুযোগে ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার ভূখণ্ডে নতুন সরঞ্জাম মোতায়েন করেছে। সিরিয়া সীমান্তে দখলকৃত ভূখণ্ডে প্রতিষ্ঠিত ঘাঁটিতে এসব সরঞ্জাম আনা হয়েছে। ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাজ অধিকৃত গোলানের জাবাল আস শেখ অঞ্চল পরিদর্শনের সময় জোর দিয়ে বলেছেন, নতুন করে সিরিয়ার যে অঞ্চল তাদের দখলে এসেছে তা থেকে ইসরায়েলি সেনাবাহিনী সরে যাবে না, বরং সিরিয়ায় তাদের অবস্থান আরো শক্তিশালী করবে। ফার্স্ট টুডে জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধমন্ত্রীর দেওয়া ভাষ্যমতে অধিকৃত গোলান মালভূমি এবং উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের সেনাবাহিনী নতুন দখলকৃত এলাকাগুলো দৃঢ়তার সঙ্গে রক্ষা করবে। সিরিয়ার ভূখণ্ড দখলে রাখার বিষয়ে ইসরায়েলি ঘোষণা আসার পরও মানবাধিকারের দাবিদার পশ্চিমা দেশগুলো এখনও এই গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। লেবানন, সিরিয়া এবং দখলদার ইসরায়েল সীমান্তে অবস্থিত জাবাল আস শেখ বা হারমন হচ্ছে অত্যন্ত কৌশলগত একটি এলাকা। এই অধিকৃত পয়েন্টটিকে গোটা অঞ্চলের চৌক হিসেবে গণ্য করা হয়। জাবাল আস শেখ বা হারমন পার্বত্য অঞ্চল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি এই অঞ্চলের সবচেয়ে উঁচু জায়গা। হারমন পর্বতকে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক দুর্গ হিসেবে বিবেচনা করা হয়। এখান থেকে প্রতিপক্ষের আক্রমণ সম্পর্কে পূর্বাভাস পাওয়া সম্ভব। এছাড়া এখান থেকে রাজধানী দামেস্কের দূরত্ব মাত্র 40 কিলোমিটার। হারমন পর্বতে রাডার স্থাপনের মাধ্যমে এখন অনেক বিস্তৃত এলাকা পর্যবেক্ষণ করতে পারবে ইসরায়েল। উপরের অবস্থানের কারণে গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি নজরদারিতে বিশেষ সুবিধা পাবে তারা। সমরবিদরা বলছেন, উন্নত সেন্সর স্থাপনের ফলে শত্রুর যোগাযোগ বাধাগ্রস্ত হবে এবং সেনাদের গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে। বিশেষ বাহিনী সিরিয়া এবং তার বাইরে গোপন অভিযান পরিচালনার জন্য পাহাড়ের আবরণকে কাজে লাগাতে পারে। ইহুদিবাদী সূত্রের মতে, দখলদার ইসরায়েলি বাহিনী সিরিয়ার ভূখণ্ডের 14 কিলোমিটার গভীরে জাবাল আস শেখ অঞ্চলে অবস্থান করছে। ইসরায়েলের আর্মি রেডিও আরও ঘোষণা করেছে, ইসরায়েলি মন্ত্রিসভা সিরিয়ার জাবাল আস শেখ অঞ্চল দখলে রাখতে এবং একটি বাফার জোন প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আসাদের পতন ঘটিয়ে হায়াত তাহিরের আসাম সিরিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা শুরু করেছে ইসরায়েল। সিরিয়ার সামরিক ঘাঁটি বহু যুদ্ধবিমান, ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, উৎপাদন ক্ষেত্র এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সেগুলোকে ইসরায়েল ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, চুক্তি লঙ্ঘন করে সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির অনেক এলাকা দখলে নেয় ইসরায়েল। কুনেত্রা সহ এই মালভূমির আশপাশের কিছু এলাকাও তারা দখল করে। 1967 সালে গোলান মালভূমির একাংশ দখল করে দখলদার ইসরায়েল এবং 1981 সালে বেআইনিভাবে এ অঞ্চলটি অধিগ্রহণ করে। গোলান মালভূমি ইস্যুতে 1974 সালের চুক্তি ভেঙে পড়েছে বলে নেতানিয়াহু ঘোষণা করেছে। সিরিয়ার নয়া সরকার এবং আন্তর্জাতিক মহল ইসরায়েলের এই অবৈধ দখলদারির বিষয়ে খুব একটা উচ্চবাচ্য করছে না, মৌখিক নিন্দার জানানোকেই যথেষ্ট মনে করছে। তবে এক্ষেত্রেও ব্যতিক্রম ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরান স্পষ্টভাবে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা এর আগে বলেছেন, দখলদারেরা সিরিয়ায় টিকতে পারবে না।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
সবশেষে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ইসরায়েলি সরকারের অপরাধ ও আগ্রাসন বন্ধের উপর জোর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। তৃতীয় ধাপে তিন ইসরায়েলি বন্দিমুক্ত বিনিময়ে ছাড়া পাচ্ছে 110 ফিলিস্তিনি এবং বসত ভিটায় ফিরেছেন উত্তর গাজায় শতকরা 80 ভাগ উদ্বাস্তু ফিলিস্তিনি। সাড়ে চার মাসে 174 সাম্প্রদায়িক সহিংসতায় নিহত 23 দাবি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের। ভারতের আরজিকর ধর্ষণ মামলায় নতুন করে তদন্তের আরজি প্রত্যাহার। সন্দীপ অভিজিতদের বিরুদ্ধে চার্জ গঠন না করায় সিবিআইকে শোকজ। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
কোরআনের আলো। আজ আমরা সূরা ফজরের 15 থেকে 30 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর উপস্থাপন করব।
ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বী আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিযকাহু ফায়াকুলু রাব্বী আহানান কাল্লা بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما।
কিন্তু মানুষ তো এরূপ যে তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন, তাকে সম্মানিত করেন এবং সুখ ও সম্পদ দান করেন, তখন সে বলে, আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন। আর যখন তাকে পরীক্ষা করেন এবং তার রিজিক সংকুচিত করে দেন, তখন সে বলে, আমার রব আমাকে হীন করেছেন। কখনো নয়, বরং তোমাদের হীন হওয়ার কারণ হচ্ছে তোমরা ইয়াতিমকে সম্মান করো না এবং তোমরা মিসকিনকে খাদ্য দানে পরস্পরকে উৎসাহিত করোনা এবং উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ বৈধ ও অবৈধভাবে সম্পূর্ণরূপে আত্মসাত করে থাকো এবং তোমরা ধন সম্পদকে অত্যধিক ভালোবাসো।
আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে তাকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়েছেন। মানুষ ও জিন ছাড়া অন্য কোন সৃষ্টিকে এই ক্ষমতা প্রদান করা হয়নি। ভালো ও মন্দ বাছাই করার এই ক্ষমতাকে পরীক্ষা করার জন্য আল্লাহ মানুষের সামনে আরাম ও কষ্ট, সম্পদ ও দারিদ্র, সক্ষমতা ও অক্ষমতা ইত্যাদি তুলে ধরেন এবং দেখতে চান সে তার ক্ষমতা প্রয়োগ করে কোনটি গ্রহণ করে।
আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য তাকে নানা রকম পরিস্থিতির মুখোমুখি করেন। স্বাভাবিক পরিস্থিতিতে সবাই দাবি করে যে তারা ভালো মানুষ এবং তাদের দ্বারা কোনো অন্যায় হয় না, কিন্তু কঠিন পরিস্থিতিতে মানুষের প্রকৃত রূপ প্রকাশ পেয়ে যায়। তারা নিজেরা সে রূপ প্রত্যক্ষ করে এবং অন্যরাও দেখতে পায়। এর মাধ্যমে মানুষ পূর্ণতার দিকে ধাবিত হয়, কারণ তারা একদিকে নিজেদের দুর্বলতাগুলো সংশোধন করে অতীত ভুলের পুনরাবৃত্তি রোধ করে এবং অন্যদিকে নিজেদের ভালো দিকগুলোকে শক্তিশালী করে।
মহান আল্লাহর কাছে মানুষকে পরীক্ষা করার অসংখ্য উপকরণ রয়েছে। এর মধ্যে যার যার উপযোগী উপকরণ তিনি প্রয়োগ করেন। কাউকে দুঃখ কষ্ট দিয়ে আবার কাউকে সম্পদ ও সুখ প্রদান করে পরীক্ষা করেন। এই পরীক্ষায় পাশ করতে হলে কষ্টে পড়লে যেমন হতাশ হওয়া যাবে না, তেমনি সম্পদ ও সুখ পেলে অহংকার করা যাবে না। কিন্তু বেশিরভাগ মানুষ এর উল্টো আচরণ করে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যে বিপদে পড়ে তা তার নিজেরই কর্মফল। সুখের দিনে মানুষ যদি সমাজের এতিম ও অভাবগ্রস্তদের ভুলে থাকে তাহলে তাকেও একদিন অভাবগ্রস্ত হয়ে যেতে হতে পারে। আর যারা পিতৃপুরুষের কাছ থেকে বিপুল সম্পদ লাভ করে তারাও তাদের অধস্তন পুরুষদের জন্য সেই সম্পদ রেখে যায় এবং নিজেরা কিছু ভোগ করে না।
এবারে সূরা ফজরের 21 থেকে 26 নম্বর আয়াতের তিলাওয়াত ও তরজমা শোনা যাক।
কাল্লা ইযা দুক্কাতিল আরযু দাক্কান দাক্কা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنْسَانُ وَأَنَّى لَهُ الذِّكْرَى يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ
تَرَجَ ভাবে তা কখনো নয়, বরং যখন জমিনকে ভয়ঙ্কর ভাবে চূর্ণ বিচূর্ণ করা হবে আর যখন আপনার রবের নির্দেশ আগমন করবে এবং ফেরেশতাগণ সারিবদ্ধ ভাবে উপস্থিত হবে, সেদিন জাহান্নামকে আনয়ন করা হবে। সেদিন মানুষ উপলব্ধি করতে পারবে, কিন্তু সেই উপলব্ধি তার কোনো কাজে আসবে না। সে বলবে, হায়, আমার এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম, অতঃপর সেদিন তার আজাবের মতো আজাব কেউ দিতে পারবে না এবং তার বন্ধনের মতো বন্ধন কেউ বাঁধতে পারবে না।
পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী এবং এর সুখ ও দুঃখ দ্রুত ফুরিয়ে যাবে, কিন্তু এই জীবনে যা কিছু অবশিষ্ট থাকবে তা হচ্ছে আমাদের কৃতকর্ম। সেই কৃতকর্মের ভিত্তিতে আমাদের পরকালীন জীবন গঠিত হবে, যে জীবনের কোনো সমাপ্তি নেই। ফেরাউন ও মুসা উভয় সীমাবদ্ধ একটি জীবন নিয়ে পৃথিবীতে এসেছিল এবং সেখানেই যেভাবেই হোক তাদের দুজনকেই জীবনের সমাপ্তি ঘটে গেছে, কিন্তু তাদের দুজনেরই বার যাখি জীবন এবং পরকালীন জীবন তাদের কৃতকর্মের ভিত্তিতে গঠিত হবে এবং সে জীবনের কোনো সমাপ্তি ঘটবে না। আমরা প্রত্যেকেই আমাদের জীবনে কিছু ভালো কাজ ও কিছু মন্দ কাজ করি। কিয়ামতের দিন আমরা এই বলে অনুশোচনা করব যে খারাপ কাজগুলো কেন করেছিলাম এবং এর পরিবর্তে কেন ভালো কাজ করিনি। কিয়ামত হচ্ছে মহান আল্লাহর সার্বভৌম ক্ষমতার প্রদর্শন স্থল। সেদিন পার্থিব জগতের কোন রাজা বাদশার কোন ক্ষমতা থাকবে না। সেদিন আল্লাহর নির্দেশে ফেরেশতাগণ সকল কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং কারো পক্ষে আল্লাহর আয়ত থেকে বেরিয়ে যাওয়ার কিংবা তাঁর কাজে বিন্দু মাত্র বিঘ্ন ঘটানো সম্ভব হবে না।
এবারে সূরা ফজরের 27-30 নম্বর পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
হে প্রশান্ত আতা, তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরে এসো তার প্রতি সন্তুষ্ট হয়ে ও তার সন্তুষ্টি অর্জন করে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো।
বেশিরভাগ মানুষ দাম্ভিক ও অহংকারী কিংবা হতাশাগ্রস্ত হলেও কিছু ইমানদার ও পবিত্র আত্মার মানুষ আছেন যারা প্রশান্ত চেত এবং পার্থিব জগতের আনন্দ বা দুঃখ তাদেরকে খুব বেশি স্পর্শ করে না। তারা সাফল্যের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করুন অথবা ব্যর্থতার অতল গহ্বরে হারিয়ে যান, উভয় অবস্থায় নিজেদেরকে আল্লাহর বান্দা মনে করেন এবং সব সময় তাঁর কাছে আশ্রয় প্রার্থনা করেন। তারা নিজেদের নাফসে আম্মারা বা অশুভ আতাকে তাদের উপর আধিপত্য বিস্তার করতে কিংবা আল্লাহর আদেশের সীমা রেখা অতিক্রম করার অনুমতি দেন না।
তারা কখনো তাদের সামনে আসা সমস্যার জন্য আল্লাহকে দায়ী করেন না কিংবা অন্য মানুষদের উপরও দোষ চাপান না, কারণ তারা জানেন ভালো কিংবা মন্দ উভয়ই মাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। কাজেই আনন্দের দিনগুলোতে যেমন আল্লাহর সন্তুষ্ট চিত বান্দা থাকতে হবে, তেমনি কষ্টের দিনগুলোতেও তাঁর অনুগত থাকতে হবে। মহান আল্লাহও এ ধরনের বান্দার প্রতি সন্তুষ্ট থাকেন, ফলে তাদের ইমান ও অন্তরাতা আরো বেশি উন্নত ও শানিত হয় এবং তারা কিয়ামতের দিন নবী রাসূল সহ আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল হওয়ার সৌভাগ্য লাভ করেন।
এই আয়াতগুলোর শেষাংশে আল্লাহ তাআলা প্রশান্ত চিত্তের অধিকারী ব্যক্তিদের জান্নাতে প্রবেশ করার আহ্বান জানাচ্ছেন। বলছেন, আমার জান্নাতে প্রবেশ করো। কিয়ামতের দিন যাদেরকে এই আহ্বান জানানো হবে তারাই প্রকৃত সৌভাগ্যবান।
صل على محمد وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
নওমুসলিমদের আত্মকথা।
শ্রোতা ভাই বোনেরা, নওমুসলিমদের আত্মকথা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের আসর থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও মোবারকবাদ। আজ আমরা ফ্রান্সের বিশিষ্ট মহিলা ব্যক্তিত্ব ক্লেয়ার জোবার্টের ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী তুলে ধরব। ফরাসি এই মহিলা শিক্ষা বিষয়ে স্নাতক বা ব্যাচেলর ডিগ্রি ও শিশু সাহিত্য বিষয়ে মাস্টার্স ডিগ্রিধারী এবং একজন বিশিষ্ট লেখক ও শিল্পী।
ইসলামে দীক্ষিত হওয়ার সম্পর্কে মিসেস ক্লেয়ার বলেছেন, বিভিন্ন ধর্ম ও মতাদর্শ নিয়ে অনুসন্ধান চালানোর সময় ঘটনাক্রমে ও একান্ত ইচ্ছা সত্ত্বেও ইসলাম ধর্মের সঙ্গে পরিচিত হই। এর আগ পর্যন্ত ভাবতাম ইসলাম ইহুদি ধর্মের মতোই বিশেষ জাতির ধর্ম, তাই ইসলামের প্রতি আমার আগ্রহ ছিল না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ইরানি ও লেবাননি শিক্ষার্থীদের ধর্ম এবং জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত আলোচনা ইসলাম ধর্ম সম্পর্কে আমাকে জানতে উৎসাহ যোগায়। ফলে ইসলাম ধর্ম সংক্রান্ত কয়েকটি বই পড়ে এ ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারি। সে সময় দুটি বিষয় আমাকে খুব আকৃষ্ট করেছিল। একটি হলো স্রষ্টার সাথে মানুষের সম্পর্কের ব্যাপারে ইসলামের ধারণা, আর দ্বিতীয়টি হলো ইসলামের দৃষ্টিভঙ্গি ও জীবনযাপনের রীতি বা কর্মসূচির মধ্যে ভারসাম্য। নওমুসলিম মিসেস ক্লিয়ার আর বলেছেন,
ইসলাম সম্পর্কে ছয় মাস ধরে প্রাথমিক জ্ঞান অর্জনের পর আমার মনে হল আমি আর নিরপেক্ষ থাকতে পারছি না। আমি সত্যকে জেনেছি এবং তা মেনেও নিয়েছি। এছাড়াও ইসলামের অন্য যে বিষয়টি আমার ওপর দারুণ প্রভাব ফেলেছিল তা হল ইসলাম সব নবীকে একত্ববাদ বা তৌহিদের প্রচারক হিসেবে সম্মান করে এবং তাঁদেরকে নবী হিসেবে মেনে নিয়েছে। সত্যি বলতে কি, আমি ইসলাম ধর্মের মাধ্যমেই হযরত ঈসা আলাইহিসসালাম বা যীশু খ্রিস্টের আসল পরিচয় জানতে পেরেছি। যদিও শৈশব থেকেই তাঁকে ভালোবাসতাম, তা সত্ত্বেও তাঁর ব্যাপারে গির্জার দাবিগুলোকে বিশ্বাস করতে পারিনি। ইসলামের সাথে পরিচয়ের সুবাদে আমি অন্য দৃষ্টিতে ঈসা আলাইহিসসালামকে দেখার সুযোগ পেলাম ও তাঁকেও নিজ ধর্মের নবী হিসেবে জানলাম। মিসেস ক্লেয়ার আরও বলেছেন,
ইসলাম ধর্ম গ্রহণের পর সবচেয়ে বড় পরিবর্তন আসে স্রষ্টা সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গিতে। স্রষ্টা সম্পর্কে গির্জার দৃষ্টিভঙ্গি মোটেও স্বচ্ছ নয়। এ দৃষ্টিভঙ্গি পিতা খোদা ও সন্তান খোদার মধ্যে অস্পষ্ট ঘুরপাকে আবর্তিত হয়। এটা গির্জার সেই সব রহস্যের মধ্যে অন্যতম যেগুলো উপলব্ধি করা সম্ভব নয় বলে মনে করা হয়। কিন্তু আল্লাহ সম্পর্কে ইসলামের অত্যন্ত স্পষ্ট ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি উপলব্ধি করতে পেরে আমার অন্তরের অন্তঃস্থলে এই অনুভূতি জন্ম নিল যে এটা হচ্ছে সেই সত্য যা আমি বহু বছর ধরে খুঁজে বেড়াচ্ছিলাম।
নওমুসলিম মিসেস ক্লেয়ার মনে করেন ইসলাম সহজ সরল, অস্পষ্টতাবিহীন ও সার্বজনীন ধর্ম এবং এ ধর্ম মানুষের সামনে স্পষ্ট পথ দেখায়। ইসলাম এমন এক স্বচ্ছ বিশ্বাস তুলে ধরে যা বিশ্বজগৎকে চিনিয়ে দেয় এবং বিশ্বজগতে মানুষের অবস্থানকে স্পষ্ট করে। শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ের বিশেষজ্ঞ নওমুসলিম মিসেস ক্লেয়ার এখন শিশুদের পবিত্র ও কোমল মনকে মহাপ্রজ্ঞার অধিকারী এক আল্লাহমুখী করতে সচেষ্ট। তিনি তাদেরকে ধর্মের ছায়া তলে নিয়ে বিচ্যুতির ঝড় ঝঞ্চার হাত থেকে রক্ষা করতে চান। ক্লেয়ারের মতে ধর্ম মানুষের চিন্তা ও বিশ্বাসকে সংশোধন করার সর্বাত্মক আন্দোলন। তিনি বলেছেন,
উচ্চতর মানবীয় নৈতিক গুণাবলী অর্জিত ও বিকশিত হয় আল্লাহর প্রতি বিশ্বাস ও অভ্যন্তরীণ দায়িত্ববোধের আলোকে। ধর্ম যথাযথ ও শক্তিশালী শিক্ষার মাধ্যমে মানুষের বৈজ্ঞানিক অগ্রগতিতে সহায়ক ভূমিকা রাখে, কারণ ইচ্ছার স্বাধীনতা ধর্মের অন্যতম ভিত্তি এবং সবাইকে তার কাজের জন্য জবাবদিহি করতে হবে। অন্যদিকে ধর্ম বলে অস্তিত্বের জগৎ অসীম জ্ঞান থেকে উচ্চারিত হয়েছে এবং এ বিশ্বজগৎ একমাত্র এক ব্যাপক বিস্তৃত বই যার প্রতিটি পৃষ্ঠায় রয়েছে গুরুত্বপূর্ণ। এসব সব ধরনের গবেষণার উপযুক্ত। এ ধরনের বিশ্ব দৃষ্টিভঙ্গি বিশ্বজগৎ ও নানা সৃষ্টির রহস্য সম্পর্কে অব্যাহত চিন্তাভাবনায় সহায়তা করে, ফলে মানুষের জ্ঞান বিজ্ঞানে অগ্রগতি ঘটে। ইসলাম সমাজের সব ক্ষেত্রে নারীর সুস্থ ও সক্রিয় উপস্থিতির জন্য হিজাব বা শালীন পোশাকের ব্যবস্থা করেছে। অন্যদিকে পাশ্চাত্য নারীর বলগাহীন স্বাধীনতায় বিশ্বাসী। এ প্রসঙ্গে নওমুসলিম মিসেস ক্লিয়ার বলেছেন,
ফরাসি নারীরা পদদলিত হওয়া অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য যুগে যুগে সংগ্রাম করেছে। তারা এসব সংগ্রাম থেকে অনেক কিছু অর্জন করলেও হারিয়েছেও অনেক কিছু। আসলে তারা পুরুষদের মাধ্যমে ব্যবহৃত কিছু অধিকারই পেতে চেয়েছিল, ফলে নারী পুরুষের পার্থক্যের আলোকে নারীর বিশেষ ও প্রকৃত অধিকারগুলো তারা অর্জন করতে পারেনি। যেসব অধিকার হুবহু পুরুষদের ব্যবহৃত অধিকার না হওয়া সত্ত্বেও নারীকে মানুষ হিসেবে পুরুষের সমান মর্যাদা দেয়। ফরাসি নারীদের এ আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে পরিবার ব্যবস্থা। এ ব্যবস্থা অত্যন্ত নড়বড়ে হয়ে পড়েছে, কারণ তারা নারী ও পুরুষ যে পরস্পরের পরিপূরক তা বিশ্বাস করে না, বরং তারা নারী ও পুরুষের পৃথক স্বাধীনতা ও সুযোগ সুবিধার নীতিতে বিশ্বাসী। পাশ্চাত্যের বর্তমান সংস্কৃতিতে ব্যক্তিকে পরিবারের উপর প্রাধান্য দেয়া হয়, আর এজন্যই পরিবার ব্যবস্থা এতটা নড়বড়ে হয়ে পড়েছে। ফরাসি নওমুসলিম মিসেস ক্লেয়ার আরও বলেছেন,
দাম্পত্য জীবনে সমঝোতার জন্য কোনো কোনো ক্ষেত্রে আত্মত্যাগ ও পরস্পরকে ধৈর্যের সঙ্গে উপলব্ধি করা জরুরি। পাশ্চাত্যে ব্যক্তি স্বার্থকে পরিবারের উপর প্রাধান্য দেওয়া হয়, ফলে কোনো সমস্যা দেখা দিলেই তারা ব্যক্তি স্বার্থ আদায়ের জন্য অস্থির হয়ে ওঠেন এবং কোনো ধৈর্য না ধরে কিংবা কোনো ছাড় না দিয়েই স্বামী স্ত্রী পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তাই পশ্চিমা নারী তাদের ঐতিহ্যবাহী অবস্থান থেকে মুক্ত হওয়া সত্ত্বেও এখনও উপযুক্ত অবস্থান খুঁজে পায়নি। এভাবে নারীর অধিকার ও তার সামাজিক সম্মান সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। নারীর উপর যুগ যুগ ধরে জুলুম চলায় আমি এ ব্যাপারে বেশ স্পর্শকাতর ছিলাম। ইসলাম নারীর দায়িত্ব ও ভূমিকার ক্ষেত্রে পার্থক্যে বিশ্বাসী হওয়ার পাশাপাশি তাদের মানবীয় সম্মানকে সমান বলে মনে করে এবং একই সঙ্গে তাদেরকে একে অপরের পরিপূরক বলে মনে করে। আমার দৃষ্টিতে ইসলামের এই দৃষ্টিভঙ্গি নারী পুরুষের সমস্যা সমাধানের সবচেয়ে ভালো পথ।
ফরাসি নওমুসলিম মিসেস ক্লেয়ার হিজাবের মধ্যে প্রশান্তি ও সম্মান অনুভব করেন। পাশ্চাত্য হিজাবকে নারীর জন্য বন্দিত্ব বলে তুলে ধরতে চায়। ইসলামের শত্রুরা জানে মুসলিম নারীকে পবিত্রতা ও শালীনতা থেকে দূরে রাখতে সক্ষম হলে মুসলিম প্রজন্মের উপর সাংস্কৃতিক আগ্রাসন চালানো সহজ হবে এবং মুসলিম যুব প্রজন্মকে চরিত্রহীন করার পথ সুগম হবে। ইসলাম নারীকে হিজাব ও সতীত্ব বজায় রাখার দিকে আহ্বান জানায়। সন্তানকে মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে স্নেহময়ী মায়ের প্রশিক্ষণের ভূমিকাকে গুরুত্ব দেয় ইসলাম। হিজাব ফরাসি নওমুসলিম মিসেস ক্লেয়ারকে গৃহবন্দী করেনি, বরং বিনম্র করেছে। হিজাব পরেও তিনি বিভিন্ন গঠনমূলক ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখছেন। শিশু সাহিত্য সম্পর্কিত তার কয়েকটি বইও প্রকাশিত হয়েছে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক আলোচনার এ সপ্তাহের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
গত পর্বের ধারাবাহিকতায় আজও আমরা বিশ্ববিস্তৃত ইরানি মনীষী আবু রায়হান বিরুনি সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে।
ঝর্ণা ও ফোয়ারার পানি কিভাবে উপরের দিকে ওঠে আল বিরুনি তার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছিলেন। এরই আলোকে কুয়া বা ঝর্ণার পানির প্রবাহকে কিভাবে পাহাড়ের চূড়ায় বা উঁচু মিনারে তোলা যায় সেই পদ্ধতি তিনি উল্লেখ করে গেছেন। বিরুনি পৃথিবীর আয়তক্ষেত্র পরিমাপ করেছিলেন। তিনি পৃথিবীর ব্যাসার্ধের পরিমাপ সম্পর্কিত নানা সমীকরণও উল্লেখ করে গেছেন তার নিজের লেখা উস্তরল বাত শীর্ষক বইয়ের শেষের দিকে। পশ্চিমা মনীষীরা বিরুনির নামে এই সমীকরণগুলোর নামকরণ করেছেন। আল বিরুনি নানা দেশের প্রচলিত বর্ষ, মাস ও সপ্তাহের দিনগুলোর বর্ণনা এবং বহু দেশের ইতিহাসও লিখে গেছেন। তিনি 18 ধরনের মূল্যবান পাথরের ঘনত্ব নির্ণয়ের পদ্ধতি ও এ সংক্রান্ত একটি সারণী বা তালিকা তৈরি করেছিলেন। সমসাময়িক যুগের বিজ্ঞানী ও পণ্ডিতরা বিরুনির এসব তথ্য ব্যবহার করতেন।
আলবিরুনি পৃথিবীর দ্রাঘিমা রেখার পরিমাপ বের করেছিলেন। এক্ষেত্রে বিরুনির আবিষ্কৃত বিশেষ পরিমাপ পদ্ধতিটিকে পশ্চিমারা সপ্তদশ শতকের রাইট নামক ব্যক্তির আবিষ্কার বলে প্রচার করে আসছে, অথচ ওই পদ্ধতির আবিষ্কারক হলেন আলবিরুনি। বিরুনির সবচেয়ে সাড়া জাগানো বইগুলোর মধ্যে আশর আল বাকিয়া অন্যতম। এটি বহু বছর আগে ইউরোপে অনুদিত হয়েছে। বিশ্ব ইতিহাস বিষয়ে এ বইটি অতি গুরুত্বপূর্ণ বই হিসেবে বিবেচিত হয়। গবেষকরা মনে করেন, আমরা যদি নানা জাতির পরিচিতি ও ইতিহাস বিষয়ে বিরুনির গবেষণাগুলোকে উপেক্ষা করি, তবুও ইতিহাস বিষয়ে বিরুনির কেবল এই একটি বই সমসাময়িক যুগের জ্ঞান বিজ্ঞানে বিরুনির চিন্তাধারার গভীরতর সাক্ষ্য তুলে ধরার জন্য যথেষ্ট হতো।
আসার আল বাকিয়া নামক বইটিতে আল বিরুনি নানা জাতির বিশ্বাস, প্রথা ও সম্প্রদায় এবং তাদের মধ্যকার নানা মিল ও অমিল নিয়ে আলোচনা করেছেন। বিরুনি এই বইয়ের ষষ্ঠ অধ্যায়ে বনি ইসরায়েল বংশে জন্ম নেয়া রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী নবী রাসুল এবং রাজা বাদশাদের ইতিহাস তুলে ধরেছেন। এছাড়াও তিনি অ্যাসিরীয়, ব্যাবিলন, ইরান ও রোমের শাসকদের এবং ফেরাউন উপাধিধারী মিশরের শাসকদের ইতিহাসও তুলে ধরেছেন। ইরানের হাখামানিশীয়, পার্থিয়ান ও সাসানীয় রাজাদের ইতিহাসসহ পারস্যের কিংবদন্তিতুল্য রাজাদের ইতিহাসও স্থান পেয়েছে বিরুনির আসার আল বাকিয়া বইয়ের ষষ্ঠ অধ্যায়ে। বিরুনি ঐতিহাসিক কোনো সাক্ষ্য প্রমাণে কোনো অসঙ্গতি দেখতে পেলে এ সম্পর্কে প্রচলিত সব বর্ণনাই তুলে ধরতেন তার লেখা ইতিহাসে। অবশ্য বড় বড় গবেষকরাও যেমন কোনো কোনো ক্ষেত্রে ভুল করেন, তেমনি আল বিরুনিও বিচার বিশ্লেষণের ক্ষেত্রে কোথাও কোথাও ভুল করেছেন। আসার আল বাকিয়া বইটির অনুবাদ লন্ডন থেকে প্রকাশিত হয় 1887 সনে। বইটি অনুবাদ করেছেন এডওয়ার্ড জাখাও।
আল বিরুনির আরেকটি অমর বই হল তাহকিক মালাল আল হিন্দ। এ বইটি সমাজবিজ্ঞানে মুসলিম গবেষকদের বিস্ময়কর অগ্রগতির স্বাক্ষর বহন করছে। সমাজবিজ্ঞান বিষয়ে তাদের এই দক্ষতা গড়ে উঠেছিল নানা দেশ সফরের সুবাদে। বিরুনি এই বইয়ে জ্যোতির্বিদ্যা ও গণিত বিষয়ে ভারতীয়দের মতামত এবং হিন্দুদের নানা ধর্মবিশ্বাসের পাশাপাশি ভারতের ভৌগোলিক ও ভূতাত্ত্বিক নানা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। অনেকেই মনে করেন যে পশ্চিমা পণ্ডিতরা মূলত এ বইয়ের মাধ্যমেই ভারত সম্পর্কে জানতে পেরেছেন। বিরুনির এই বই ভারতীয়দের ধর্ম, প্রথা, ইতিহাস ও নানা জ্ঞান সম্পর্কে বিশ্বের সবচেয়ে বিখ্যাত বই হিসেবে বিবেচিত হয়। তাই বিরুনিকে তুলনামূলক নৃতত্ত্বের অগ্রপথিক বলা যায়। বিরুনি সংস্কৃতি ভাষা শিখিয়েছিলেন এবং তিনি এর মাধ্যমে ভারত সফরের সময় নানা অঞ্চলের ভারতীয়দের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন।
তাহকিক মালাল আল হিন্দ বইয়ে বিরুনি হিন্দুদের নানা প্রথা এবং আচার অনুষ্ঠান সম্পর্কে নিরপেক্ষ মতামত দেওয়ার চেষ্টা করেছেন। এ বইয়ে তিনি হিন্দু জাতিগুলোর চিন্তা ও বিশ্বাসের সঙ্গে অন্যান্য জাতির চিন্তা বিশ্বাসের পার্থক্য তুলে ধরতে গিয়ে এ বিষয়ে চমৎকার তুলনামূলক গবেষণা আর বিশ্লেষণ উপহার দিয়েছেন। যেমন বিরুনি খ্রিস্টপূর্ব যুগের গ্রিকদের চিন্তাধারা ও বিশ্বাসের সঙ্গে ভারতীয় হিন্দুদের চিন্তা বিশ্বাসের তুলনা করেছেন। বইটির অন্য অংশে ভারতের জাতিভেদ প্রথার সঙ্গে সাসানীয় যুগের ইরানিদের জাতিভেদ প্রথার তুলনা করেন বিরুনি। এই দুই দেশের সম্প্রদায়গুলোর মধ্যে ব্যাপক মিল রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ভারতীয় হিন্দুদের বিয়ের আচার অনুষ্ঠানগুলো তুলে ধরার সময় তিনি ইরানি, ইহুদি ও ইসলাম পূর্ব যুগের আরবদের অনুরূপ আচার অনুষ্ঠানগুলো সম্পর্কেও মতামত ব্যক্ত করেছেন।
আলবিরুনির আরেকটি অমর বই হল কানুনে মাসুদি। বইটির বিষয়বস্তু হল জ্যোতির্বিদ্যা, ভূগোল ও গণিত। এ বইয়ের রয়েছে ১১টি অধ্যায়। বইটি মুসলিম জ্যোতির্বিদ্যের সুস্পষ্ট অগ্রগতির সাক্ষ্য বহন করছে। এ বইয়ে গ্রহ নক্ষত্রের জটিল গতিবিধি তুলে ধরেছেন আলবিরুনি। এ বইয়ে বিরুনি তার উদ্ভাবিত ত্রিকোণমিতির নানা সূত্র তুলে ধরেছেন। বিশেষ করে তিনি সাইন কোণের সম্প্রসারণ সম্পর্কিত একটি সমীকরণও উল্লেখ করেছেন এ বইয়ে, যার সঙ্গে নিউটনের সমীকরণের ব্যাপক মিল রয়েছে। এ বইয়ে আলবিরুনি ভৌগোলিক আকার ও আকৃতিগুলোর মধ্যে সমন্বয় থাকার কথাও উল্লেখ করেছেন, আর এ সংক্রান্ত সারণীও দিয়ে গেছেন তিনি, যাতে এ বিষয়ে আরও গবেষণা করা যায়। বইটি ইংরেজিতে অনুবাদ করেছে ভারতের ইসলামী বিশ্ববিদ্যালয় ১৯২৯ সালে।
আলবিরুনি অতীতের গবেষক ও লেখকদের লেখা এবং মন্তব্যের ওপর সবসময় নির্ভর করেননি। অনেক ক্ষেত্রে তিনি তাদের নানা মতকে চ্যালেঞ্জও করেছেন। বিশেষ করে অ্যারিস্টটলের মতামতকে চ্যালেঞ্জ করেছিলেন বিরুনি। আলবিরুনি হচ্ছেন একমাত্র বিজ্ঞানী যিনি তার পূর্বসূরীদের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে গবেষণা করেছেন এবং তাদের মতামতের তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেছেন। বিরুনি কেবল বিজ্ঞানের ইতিহাস বিষয়েই বেশ কয়েকটি বই লিখেছেন, এর ফলে বিজ্ঞানের ইতিহাস বিষয়ক গবেষকদের জন্য এক্ষেত্রে এক নতুন ধারার সূচনা হয়।
বিরুনি অনেক ভাষা জানতেন। তিনি ফার্সি, তুর্কি, আরবি, হিব্রু, সিরিয়াক ও সংস্কৃত ভাষায় খুব দক্ষ ছিলেন। গ্রিক ভাষায়ও মোটামুটি জানতেন তিনি। সভ্যতা ও সংস্কৃতিগুলোকে জানার জন্য সংশ্লিষ্ট ভাষাগুলো শেখা যে সবকিছুর আগে জরুরি তা বিরুনি উপলব্ধি করেছিলেন। সংশ্লিষ্ট অনুবাদ ক্ষেত্রে তেমন লাভজনক নয় বলে তিনি মনে করতেন, তাই ভারত সফরে গিয়েই তিনি প্রথমেই সংস্কৃত ভাষা শেখেন। তিনি এই ভাষা এতটা আয়ত্ত করেন যে তিনি সংস্কৃত থেকে আরবিতে কয়েকটি বই অনুবাদ করেন এবং গ্রিক ভাষা থেকে কয়েকটি বই সংস্কৃততেও অনুবাদ করতে সক্ষম হন।
Thank you.